শেখ আহমেদ মুসা জিবরিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হুনাফার সৌজন্যে।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গত ক্লাসে অধ্যায় দুই এর অন্তর্ভুক্ত প্রথম বিষয়ের আলোচনা শেষ হয়েছিল। ইনশাআল্লাহ আজ আমরা অধ্যায় দুই এর অন্তর্ভুক্ত দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। দ্বিতীয় বিষয়টি হল শিরক আল উলুহিয়াহ। শাইখ মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রহমাহুল্লাহ বলেছেন, الثانية أن الله لا يرضى أن يشرك معه أحد في عبادته لا ملك مقرب ولا نبي مرسل الله عبادته أنه كارو أنشو تحقوك إتي الله سبحانه وتعالى شنتوشتنون تا كنو فرشتا هوليونا كنو نوبي أطب رسول هوليونا أطب اللقوك سورة جينة نيچر عيادتي اللق كورچن وأن المساجد لله فلا تدعو مع الله أحدا। আর এই যে মসজিদসমূহ আল্লাহরই জন্য, সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেই রেখো না। সূরা জিন আয়াত ১৮। ইনশাআল্লাহ সূরা জিনের এই আয়াত নিয়ে এই দার্সের শেষে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি এই সংবাদ দিয়ে যে আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। সূরা নাহল ৩৬। আল্লাহর প্রেরিত সব নবী ও রাসূলের দাওয়াতে যে বিষয়টি সব ক্ষেত্রে এবং সব সময় উপস্থিত ছিল তা হল তাওহীদ। সূরা নাহলের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন, অর্থাৎ প্রত্যেক রাসূল এই দাওয়া নিয়ে এসেছেন। নবীর দাওয়ার ধরন এবং তাদের আনা শরিয়ার মধ্যে পার্থক্য ছিল, যেমন অনেক নবী কথা বলা থেকে সিয়াম পালন করতেন, অর্থাৎ তারা সিয়ামের অংশ হিসেবে কথা বলাও বন্ধ রাখতেন। কিন্তু আমাদের শরিয়াতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতে এমন করা বৈধ নয়। কাজেই এমন নানা খুঁটিনাটি পার্থক্য ছিল তাদের সাথে। কিন্তু মূল যে দাওয়া, তাওহীদের যে দাওয়া, তা সবসময় ছিল এবং অপরিবর্তিত ছিল। তাই এখানে লেখক শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বলেছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফর এবং শিরকে সন্তুষ্ট নন। আর যে বিষয় নিয়ে মহান আল্লাহ সন্তুষ্ট নন, কোনো মুমিন কখনো তা নিয়ে সন্তুষ্ট হতে পারে না। মুমিনের সন্তুষ্টি এবং অসন্তুষ্টি নির্ধারিত হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং অসন্তুষ্টি অনুসারে। একজন প্রকৃত মুমিন তাই ভালোবাসে যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এবং সে এমন সব কিছুই ঘৃণা করে যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন। যখন কেউ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করে, তখন সেটাকে বলা হয় শিরকাল উলুহিয়া। যদিও লেখকের যে বক্তব্য আমরা প্রথমে উদ্ধৃত করলাম, সেখানে তিনি সরাসরি শিরকাল উলুহিয়া শব্দগুলো ব্যবহার করেননি, কিন্তু স্পষ্টতই তিনি এখানে শিরক বলতে শিরকাল উলুহিয়াকে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার ৯৭ নম্বর আয়াতে বলেছেন, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহর শপথ আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম। মহান আল্লাহ এ আয়াতে জাহান্নামবাসীদের কথোপকথন উদ্ধৃত করেছেন। জাহান্নামবাসীরা এক পর্যায়ে বলবে, আল্লাহর কসম আমরা সত্যই মহা এবং স্পষ্ট ভ্রান্তির মধ্যে ছিলাম। কেন তারা এই কথা বলবে? আল্লাহ আজ্জা ওয়া জাল পরের আয়াতে আমাদের জানাচ্ছেন যে জাহান্নামবাসীরা বলবেন, ইযনু সাউইকুম বিরব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের রবের সমকক্ষ মনে করতাম। অর্থাৎ তারা তাদের উপাসিত মিথ্যা ইলাহদের বলবে, আমরা তোমাদের রব্বুল আলামিনের সমকক্ষ হিসেবে গ্রহণ করেছিলাম। এই আয়াতে যেসব জাহান্নামীদের কথা উঠে এসেছে, তারা এটা মনে করত না যে তাদের মিথ্যা ইলাহারা স্রষ্টা, রিজিকদাতা, রক্ষাকর্তা, জীবন ও মৃত্যুর মালিক হিসেবে মহান আল্লাহ সমকক্ষ বা তার রাজত্বের অংশীদার, অর্থাৎ আল্লাহ রুবুবিয়্যার ক্ষেত্রে শিরক করেনি। তারা এসব প্রশ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই রব হিসেবে স্বীকার করত। তারা শিরক করেছিল উলুহিয়াতের প্রশ্নে, ইবাদতের প্রশ্নে। আর এই বিষয়টি নিয়েই আমাদের আজকের আলোচনা। এই আয়াতে ওই সব লোকদের কথা বলা হচ্ছে যারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্যকে অংশীদার করেছিল। তারা আল্লাহর জন্য যে কাজ করত, সেই কাজে অন্যদেরকে শরিক করত। আল্লাহর প্রতি আনুগত্য, সমর্পণ, বিনয় আবনত হওয়া, ভালোবাসা, সিজদা এবং শাফাআতের প্রশ্নে তারা আল্লাহর সাথে শিরক করেছিল। দুনিয়াতে সংঘটিত সবচেয়ে বড় বিপর্যয় হলো শিরক। এটি সব জায়গা এবং সব যুগের ক্ষেত্রেই সত্য। শিরক হলো সবচেয়ে বড় জুলম, সবচেয়ে গুরুতর অজ্ঞতা। শিরকের বিপরীত হলো তাওহীদ, যা হলো ইনসাফ ও আদলের চূড়া। সব জ্ঞান এবং শাস্ত্রের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো তাওহীদের জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু أَيُّشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ اِفْتَرَى إِثْمًا عَظِيمًا. নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করবেন না, এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করবেন। সূরা আন-নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করেন। আল্লাহ কখনোই তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করবেন না। সূরা নিসাতে আল্লাহ দুবার কথা জানিয়ে দিয়েছেন। তিনি সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করেন, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে চরমভাবে গোমরাহিতে পতিত হল। সূরাত আজ-জুমার 65। এই কথাগুলো কার উদ্দেশ্যে বলা হয়েছে চিন্তা করুন, আমাকে কিংবা আপনাকে না। এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যদি তারা শিরক করে তাহলে তাদের সব আমল মুছে যাবে এবং তারা হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আমি আর আপনি শিরক করলে তার পরিণতি কেমন হতে পারে? তাওহীদ থাকা আবশ্যিক। সুনান তিরমিজিতে একটি সহিহ হাদিসে এবং মুসলিমের একটি হাদিসে কিছু ভিন্ন শব্দে এসেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বনি আদম, যতক্ষণ তুমি আমার কাছে দোয়া করবে এবং আমাকে স্মরণ করবে, তুমি যা কিছু করেছ আমি তা ক্ষমা করে দিব, আর এটি আমার জন্য কঠিন কিছু নয়। হে বনি আদম, যদি তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর তারপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থী হও, আমি তোমাকে ক্ষমা করে দেব এবং এটি আমার জন্য কঠিন কিছু নয়। হে বনি আদম, তুমি যদি দুনিয়া ভর্তি ভুল, অন্যায় এবং গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সাথে কাউকে বা কোনো কিছুকে শরীক করা ব্যতীত আমার মুখোমুখি হও, তাহলে আমি তোমার জন্য আমার ক্ষমা নিয়ে আসব, আর তা আমার জন্য কঠিন কিছু নয়। এটি একটি হাদিসে কুদসি। তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভারী। যদি এক বিন্দু তাওহীদকে গুনার পাহাড়ের উপর রাখা হয় তাহলে সেই এক বিন্দু তাওহীদ পুরো পাহাড়কে মিটিয়ে দেবে, মুছে দেবে। সুনান তিরমিজিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার এমন একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, যে আল্লাহর সামনে এত পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াবে যে তার গুনার বর্ণনায় 99টি খাতা পূর্ণ হয়ে যাবে। এই 99টি খাতার প্রতিটি হবে দৃষ্টিসীমানার ব্যাপ্তি পর্যন্ত বিস্তৃত। মহান আল্লাহ এই ব্যক্তিকে প্রশ্ন করবেন, ফেরেশতারা কি তোমার ব্যাপারে ভুল কিছু বলেছে? সে বলবে, না। সে তার গুনাহ স্বীকার করে নেবে আর তার গুনার ওজন তার নেক আমলের ওজনের চেয়ে অনেক বেশি হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি চিরকুট আনতে বলবেন, যেখানে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। আর তাওহীদের কালেমা লেখা ছোট এই চিরকুটের ওজন সেই আদিগন্ত বিস্তৃত 99টি খাতার চেয়েও বেশি হবে। তাওহীদের কালেমার ওজন সব কিছুর চেয়ে বেশি। এই তাওহীদ অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভারী, আর তাই আমরা তাওহীদ অধ্যয়ন করি। তাওহীদ হলো সবচেয়ে উজ্জ্বলের চেয়ে উজ্জ্বল, আর শিরক হলো সবচেয়ে কালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আ ইলাহুম মাআল্লাহি ক্বালিলাম মা তাযাক্কারুন। নাকি তিনি শ্রেষ্ঠ যিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং দুঃখ কষ্ট দূর করেন আর তোমাদের পৃথিবীর উত্তরাধিকারী করেন। আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ আছে কি? সূরা আন-নামল 62। আর কেউ কি এই কাজগুলো করতে পারবে? এই প্রশ্নের উত্তর সবার জানা, এটি একটি রেটোরিক্যাল প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের উত্তরটি জানিয়ে দিচ্ছেন। আল্লাহর কসম, মহান আল্লাহ ব্যতীত আর কোনো রব নেই যে বিপর্যস্তকে বিপদ থেকে রক্ষা করতে পারে, অনিষ্টকে দূর করতে পারে। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন। সবচেয়ে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়ের পদধ্বনি কে শুনতে পারে? শুধু আল্লাহই পারেন। তাওহীদ হলো শুধু আল্লাহর কাছে চাওয়া, শুধু আল্লাহর কাছে দোয়া করা। সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন ছোট ছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়েছিলেন, যদি সমস্ত দুনিয়া তোমার বিরুদ্ধে এমন কিছু করার জন্য একত্রিত হয় যা আল্লাহ তোমার তাকদীরে লেখেননি, তাহলে তারা তা করতে সক্ষম হবে না। আর যা তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করেননি, এমন কোনো কিছু তোমার সাথে কিংবা তোমার বিরুদ্ধে হবে না। যদি সমগ্র বিশ্ব তোমার বিরুদ্ধে একত্রিত হয় তবুও না। এই বিশ্বাস থাকার নাম হলো তাওহীদ। এটুকু জানা যথেষ্ট যে প্রত্যেক মুমিনের অন্তরে শিরকের ভয় আছে। তাওহীদ এতটাই গুরুত্বপূর্ণ। মূর্তি ধ্বংসকারী যে মহান ব্যক্তির পথকে আমরা মিল্লাতু ইব্রাহিম বলি, তিনিও শিরকের ভয় করেছিলেন। মহান আল্লাহ আমাদের কুরআনে জানিয়ে দিয়েছেন,
وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام
আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শিরক থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করেছেন। ইনি হলেন ইব্রাহিম হানিফ। ইব্রাহিম আত-তাইমি বলেছেন, যদি তাওহীদ পুনর্জীবিতকারী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের ব্যাপারে শিরকের ভয় করে থাকেন এবং এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আর কে এমন আছে যে শিরক থেকে নিজেকে নিরাপদ ভাবতে পারে? আমি আপনাদের আল্লাহর নামে জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যে কয়জন শিরক আল উলুহিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন? ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম মৃত্যুসজ্জায় তার বংশধরদের নিয়ে শঙ্কিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও আমাদের জানিয়েছেন,
أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون
তোমরা কি সে সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু এসে পৌঁছেছিল? তখন সে তার পুত্রদেরকে জিজ্ঞেস করেছিল, আমার পরে তোমরা কার উপাসনা করবে? পুত্রগণ উত্তর দিয়েছিল, আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের উপাস্যের উপাসনা করব। তিনি অদ্বিতীয় উপাস্য এবং আমরা তারই প্রতি আত্মসমর্পিত। মৃত্যুসজ্জায় ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানদের প্রশ্ন করেছিলেন, আমার পর তোমরা কার ইবাদত করবে? মানুষ তার মৃত্যুসজ্জায় সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুতর বিষয়গুলো নিয়ে কথা বলে। চিন্তা করুন, ইয়াকুব একজন রসুল এবং মৃত্যুসজ্জায় তার সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো তার সন্তানেরা তাওহীদের উপর থাকবে কি না। তার সন্তানেরা জবাব দিল, পুত্রগণ উত্তর দিয়েছিল, আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের উপাস্যের উপাসনা করব, যিনি অদ্বিতীয় উপাস্য এবং আমরা তারই প্রতি আত্মসমর্পিত। এই জবাব শুনে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রশান্ত হলেন। মৃত্যুসজ্জায় এই ছিল তার শেষ চাওয়া। তাওহীদ এতটাই গুরুত্বপূর্ণ। শিরকের বিভিন্ন ধরন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যার ক্ষেত্রেও শিরক হতে পারে, আল্লাহর আসমা ওয়া সিফাতের ক্ষেত্রেও শিরক হতে পারে, আবার শিরক হতে পারে উলুহিয়াতের ক্ষেত্রে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এর সময়কালে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করার বিষয়টি। সম্ভবত এ কারণে তিনি উসুলুস সালাসা কিতাবের দ্বিতীয় অধ্যায়ে বিশেষভাবে শিরক আল উলুহিয়া নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ইবাদতের ক্ষেত্রে শিরক মানে হলো শিরক আল উলুহিয়া। ইবাদত হতে হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য। ইবাদত হতে পারে অন্তরের মাধ্যমে, মুখের উচ্চারণের মাধ্যমে অথবা আমলের মাধ্যমে। এই সব ক্ষেত্রে ইবাদত হতে হবে এক আল্লাহরই জন্য। ইবাদতের কোনো অংশ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য যে নির্ধারিত করে, সে শিরক আকবরে পতিত হয়েছে। এখন আমরা শিরক আল উলুহিয়া নিয়ে আলোচনা করব। এই ধরনের শিরককে আমরা তিন ভাগে ভাগ করব। প্রথম ভাগটি হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা। ধরুন কেউ মনে করে যে আল্লাহ ইবাদতের যোগ্য সত্তা, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু সে আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে, সে আল্লাহর সাথে কাউকে শরিক করে। যেমন খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম হলেন আল্লাহর পুত্র, নাউযু বিল্লাহি মিন যালিক, এটি শিরক। এমন কাজ যে করবে সে শিরক করল। এই শিরকের বিষয়টি সহজ সরল এবং উম্মার সবাই এই বিষয়টিকে স্পষ্টভাবে শিরক হিসেবে জানে। এটা হলো শিরক আল উলুহিয়ার প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হলো ইবাদতের কিছু অংশ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য নির্ধারণ করা। এই ধরনের শিরকের ব্যাপারটা কিছুটা জটিল। এই শিরকের বিস্তারিত ব্যাখ্যা এবং খুঁটিনাটির ক্ষেত্রে উম্মার অনেকে সমস্যাজনক অবস্থায় পড়েছেন। সহজভাবে এই ধরনের শিরক হলো ইবাদতের কিছু অংশ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নির্ধারিত করা। যেমন কারো অন্তরের কিছু অংশ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, অথবা কেউ তার কথার বা তার অর্থের অথবা তার ইবাদতের আমলের কিছু অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো জন্য করল। এটি বিভিন্নভাবে হতে পারে। এখানে আমরা কিছু উদাহরণ দিতে পারি যাতে বিষয়টি সঠিকভাবে বুঝতে পারা যায়। দুয়া তলাবের ক্ষেত্রে শিরক। প্রথম উদাহরণ হলো দুয়ার ক্ষেত্রে শিরক। দুয়া হলো আল্লাহর কাছে চাওয়া। যখন বান্দা সরাসরি আল্লাহর কাছে চায় তখন সেটাকে বলা হয় দুয়া আত তলাব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
وقال ربكم ادعوني استجب لكم
তোমার প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সূরা গাফির 60 কাজেই দোয়া তালব হলো যখন বান্দা সরাসরি আল্লাহর কাছে কিছু চায় এবং সেটা মুখে উচ্চারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর মসজিদগুলো কেবলমাত্র আল্লাহরই জন্য কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না সূরা জিন 18 এই আয়াতটি লেখক শুরুতে উল্লেখ করেছিলেন এবং সামনে এ নিয়ে আমরা আরও আলোচনা করব আমরা কল্যাণকর যা কিছু চাই তা পাবার এবং অনিষ্ট থেকে নিজেদের রক্ষা করার সবচেয়ে বড় উপায় হলো দোয়া আর দোয়ার ক্ষেত্রে যে আল্লাহর কাছে চায় না সে অবধারিতভাবেই সৃষ্টির কাছে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ্দুআউ হুয়াল ইবাদাহ অর্থাৎ দোয়া হলো ইবাদত দোয়া এতই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ এখানে আল ইবাদা বলেছেন যেন দোয়াই হলো সব ইবাদত দোয়ার গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য তিনি এভাবে বলেছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে একজন শিশুকে তাওহীদের উপর বড় করার জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ
তারা যখন নৌযানে আরোহণ করে তখন বিশুদ্ধ অন্তকরণে একনিষ্ঠ হয়ে তারা আল্লাহকে ডাকে অতঃপর তিনি যখন তাদেরকে নিরাপদে স্থলে পৌঁছে দেন তখন তারা শিরকে লিপ্ত হয় আগেকার যুগে জাহাজ চেপে সমুদ্র পাড়ি দেয়া দুঃস্বপ্নের মতো ছিল তখনকার জাহাজগুলো আজকের মতো এত শক্তপোক্ত ছিল না বাতাসে স্রোতে থরথর করে জাহাজ কাঁপত উল্টে যাওয়ার কিংবা ডুবে যাওয়ার উপক্রম হতো এমন অবস্থায় সেই সময় মুশরিকরা এক মনে মহান আল্লাহকে ডাকত তার কাছে দোয়া করত শুধু তাকেই রক্ষাকর্তা মনে করে তারই কাছে চাইত তারা মুশরিক ছিল কিন্তু সমুদ্রে মৃত্যুর সম্মুখীন হলে তারা শিরক ভুলে এক মনে আল্লাহকে ডাকত মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতেন যদিও তিনি তার পরিপূর্ণ ইলমে জানেন যে বিপদ থেকে বাঁচার পর তীরে পৌঁছানোর পর এ মুশরিকরা আবার ইবাদতে আল্লাহর সাথে অন্যদের শরিক করবে এ কথা জানা সত্ত্বেও তাদের শিরকযুক্ত দুআর জবাব মহান আল্লাহ রব্বুল আলামিন দিতেন বিপদের মুহূর্তে তারা তাদের ঈমান ও তাওহীদকে শিরক থেকে মুক্ত করেছিল যদিও এটা ছিল সাময়িক তবু আল্লাহ তাদের দোয়ায় সাড়া দিতেন তাহলে তিনি কি আপনার দোয়ায় সাড়া দিবেন না যখন আপনার নিয়াত সঠিক হবে যখন আপনি সাময়িকভাবে না বরং আপনার সারা জীবন তাওহীদ আঁকড়ে ধরে থাকবেন তখন তিনি কি আপনার দোয়াতে সাড়া দেবেন না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন
আর আল্লাহ ছাড়া এমন কিছুকে দেখো না যা তোমার উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না অতএব তুমি যদি করো তাহলে নিশ্চয় তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে সূরা ইউনুস 106 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে না ডাকতে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করে আল্লাহ তাদের সর্বনিকৃষ্ট বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন
তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যে কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না আর তারা তাদের ডাকাডাকি সম্পর্কে উদাসীন দুয়ার ক্ষেত্রে শিরকের চারটি ধরন বা উদাহরণ আছে প্রথমটি হলো সৃষ্টির কাছে এমন কিছু চাওয়া যা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দেয়ার ইখতিয়ার রয়েছে এটি কুফরে আকবর সৃষ্টির কাছে এভাবে চাওয়া বিভিন্নভাবে হতে পারে জীবিত কিংবা মৃত কোনো ব্যক্তির কাছে হতে পারে কোনো রাসূলের কাছেও হতে পারে এমন কোনো ব্যক্তির কাছে হতে পারে যার ব্যাপারে মানুষ মনে করে যে সে আল্লাহর ওয়ালি অথবা কোনো রাজা বাদশাহ বা জিনের কাছেও হতে পারে কারো সুস্থতার জন্য কোনো মৃত ব্যক্তির কাছে দোয়া করা স্পষ্টতই শিরক আকবর শত্রুর বিরুদ্ধে বিজয় কোনো বিপর্যয় থেকে মুক্তি দৃষ্টির জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া শিরক আকবর একইভাবে অন্য যে কোনো কিছু যা কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করার ক্ষমতা রাখেন তা অন্য কারো কাছে চাওয়া শিরক আকবর যে এমন করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে কারণ সে বিশ্বাস করে যে ক্ষমতাগুলো কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত সেগুলো সৃষ্টিরও রয়েছে সে ইসলাম থেকে বের হয়ে যাবে কারণ সে ইবাদতের কিছু অংশ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য নির্ধারণ করেছে দুয়ার ক্ষেত্রে শিরকের প্রথম প্রকার হলো এভাবে জীবিত কারো কাছে চাওয়া দ্বিতীয় প্রকার হল মৃত কারো কাছে যাওয়া, এই মৃত ব্যক্তি হতে পারে কোনো ওয়ালি অথবা অন্য যে কেউ। তৃতীয় প্রকার হল এমন কারো কাছে যাওয়া যে ওই স্থানে অনুপস্থিত, অথচ যে দোয়া করেছে সে বিশ্বাস করেছে ওই ব্যক্তি কোনোভাবে তার অবস্থান জানে, সে তাকে সাহায্য করতে সক্ষম। যে ব্যক্তি অনুপস্থিত, যে মৃত, সে কিভাবে শুনবে, কিভাবে জানবে, সে কিভাবে সাহায্য করবে? যে এমন কারো কাছে চায় সে শিরক আকবর করেছে। চতুর্থ প্রকার হল আল্লাহ এবং বান্দার দোয়ার মধ্যে মধ্যস্থতাকারী বসানো, ওয়াসিলা বসানো, এমন মনে করা যে বান্দা সরাসরি আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়ার উত্তর আল্লাহ দেবেন না, তাই বান্দা এবং আল্লাহর মাঝে একজন ওয়াসিলা, একজন মধ্যস্থতাকারী লাগবে। এটিও শিরক আকবর, এবং মক্কার কুরাইশদের শিরক ছিল এই প্রকারের। কুরাইশরা দাবি করেছিল তারা যেসব মূর্তির ইবাদত করত তারা আগে নেক বান্দা ছিল, আর এরা হলো আল্লাহ এবং কুরাইশদের মুশরিকদের মধ্যে মধ্যস্থতাকারী। এই মূর্তিগুলোর ইবাদত করে কুরাইশ আসলে এই নেক বান্দাদের মাধ্যমে আল্লাহর কাছে তাদের দোয়া পৌঁছাচ্ছে, তারা আসলে আল্লাহর কাছেই চায়, আর এই মূর্তিগুলো আল্লাহ এবং তাদের মাঝে মধ্যস্থতাকারী। দুঃখজনকভাবে এই উম্মার মধ্যেও এই বিষয়টি প্রচলিত আছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমরা মদিনাতে থাকতাম, তখন হারাম শরীফ পরিষ্কার করার দায়িত্ব বিভিন্ন কোম্পানিকে দেয়া হতো। এমন 30-40 জন মানুষ ছিলেন যারা হারাম পরিষ্কার করার জন্য কাজ করতেন। এদের মধ্যে একজনের কথা আমার আজও মনে আছে। মানুষটি ছিলেন ইয়েমেনের, কিছুটা খোরা ছিলেন। আমি হারামে বসে কুরআন হিফজ করতাম। এই সময় লোকটি এসে মাঝে মধ্যে আমার বাবার সাথে কথা বলতো। আমার বাবা জিজ্ঞেস করেছিলেন তিনি হারামের ঠিক কোন জায়গা পরিষ্কার করার দায়িত্বে আছেন। এই মানুষটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা পরিষ্কার করার দায়িত্বে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা এর যে পিতলের দরজা আছে সেটার ভেতরে পরিষ্কার করার দায়িত্ব ওনার ছিল। আমার আজও মনে আছে এই মানুষটি আমার বাবাকে বলতো কীভাবে হুজরা পরিষ্কার করার সময় তাকে কীভাবে সেখান থেকে অসংখ্য চিরকুট এবং কাগজ পরিষ্কার করতে হতো। এত কাগজ হতো যে কয়েকটা ব্যাগ ভরে যেত। এই কাগজে কী লেখা থাকতো? মানুষ এসব কাগজে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে চিঠি লিখত, তার কাছে দোয়া করত এবং চিঠির সাথে তাদের নিজেদের নিজের সন্তানদের ছবি লাগিয়ে দিত। অনেকে নিজের মেয়ের ছবি দিয়ে চিঠি লিখত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। এই দোয়া করা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং নিঃসন্দেহে এটি শিরক আকবর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আওলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুনা ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। জেনে রাখো, আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদত আনুগত্য, আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে আমরা কেবল এজন্যই তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে। সূরা আজ-জুমার 3। ইবাদত এবং আনুগত্য কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ চান যে ইবাদত এবং আনুগত্য বিশুদ্ধ হবে, শিরক থেকে মুক্ত হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইসব মানুষদের কথা উদ্ধৃত করেছেন যারা বলে আমরা শুধু আল্লাহ ব্যতীত অন্যান্যদের আউলিয়া হিসেবে গ্রহণ করি, যাতে করে তাদের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। তারা আল্লাহ ব্যতীত অন্যদের আউলিয়া হিসেবে গ্রহণ করেছিল আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, কিন্তু তবুও আল্লাহ একে বৈধতা দেননি। তিনি আমাদের জানিয়ে দিয়েছেন যে এই কাজ হচ্ছে শিরক, এবং তিনি শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। এটা ছিল কুরাইশদের শিরক, কিন্তু আজকের অনেক শিয়া, সুফি এবং সাধারণ অজ্ঞ মানুষ তাদের ইমামদের কাছে কিংবা কথিত আউলিয়াদের কাছে কিংবা কবরবাসীদের কাছে দোয়া করে। দোয়া, ভালোবাসা এবং আশার ক্ষেত্রে তাদেরকে আল্লাহর সাথে শরিক করে। দুঃখজনকভাবে এদের অনেকের চেয়ে কুরাইশদের মুশরিকদের শিরক কম গুরুতর ছিল। দোয়া আল ইবাদাতের ক্ষেত্রে শিরক। শিরক আল উলুহিয়ার দ্বিতীয় এই শ্রেণী হল দোয়া আল ইবাদা। এর বিভিন্ন ধরন আছে। দোয়া আল তলাব হল সরাসরি আল্লাহর কাছে কিছু চাওয়া এবং মুখে উচ্চারণ করা। যেমন কেউ বলল, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, হে আল্লাহ আমাকে সুখী করে দিন, আমাকে অমুক জিনিসটি দিন, আমাকে অমুক কষ্ট থেকে মুক্তি দিন ইত্যাদি। এটি হলো দোয়া আল তলাব। আল্লাহর প্রতি ইবাদতের বাকি যত প্রকার আছে তার সব কিছু দোয়া আল ইবাদতের অন্তর্ভুক্ত। উলামাদের কিতাবে আপনারা এই পরিভাষাগুলো পাবেন। দোয়া আল তলাব ছাড়া আল্লাহর প্রতি ইবাদতের অন্য সকল প্রকার দোয়া আল ইবাদার অন্তর্ভুক্ত। অন্তরের ইবাদা, মুখের উচ্চারণ, ইবাদতের আমল, আল্লাহর প্রতি ভয়, আশা, ভালোবাসা, সলাত, সিয়াম, কুরবানি, কুরআন তিলাওয়াত করা, আল্লাহর প্রশংসা করা, এই সবই হলো দোয়া আল ইবাদতের অন্তর্ভুক্ত। একটি প্রশ্ন আসতে পারে, এগুলোকে দোয়া বলার কারণ কি? কারণ হলো এই ইবাদতগুলোর মাধ্যমে বান্দা আসলে আল্লাহর কাছে কিছু না কিছু চাইছে। তারা দোয়া তলাবের মতো করে সরাসরি চাইছে না, কিন্তু এই ইবাদতগুলো করার মাধ্যমে মানুষ হয় আল্লাহর কাছে পুরস্কার চাচ্ছে বা আল্লাহর শাস্তি থেকে মুক্তি চাচ্ছে। সরাসরি না চাইলেও এই ইবাদত করার সময় সে আল্লাহর কাছে ক্ষমা অথবা পুরস্কার চাচ্ছে। দোয়া তলাব হলো মানুষ যখন আল্লাহর কাছে কিছু চায়। দোয়া আল ইবাদা হলো যখন মানুষ জাহান্নামের শাস্তির ভয়ে কিংবা জান্নাতের আশায় সলাত আদায় করে। দোয়া তলাব হলো মানুষ যখন দোয়া করার জন্য দু হাত তুলে। দোয়া আল ইবাদত হলো বাকি সব ধরনের ইবাদা। এখন আমরা দোয়া আল ইবাদার কিছু প্রকার নিয়ে আলোচনা করব। প্রথম প্রকার হলো নিয়াতের শিরক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون যে ব্যক্তি দুনিয়ার জীবন ও তার জৌলুস কামনা করে, আমি সেখানে তাদেরকে তাদের আমলের ফল পুরোপুরি দিয়ে দেই এবং সেখানে তাদেরকে কম দেয়া হবে না। সূরা হুদ 15। এ ধরনের শিরক মুনাফিকদের মধ্যে পাওয়া যায়। আমরা এখানে ছোট নিফাকের কথা বলছি না, বড় নিফাকের কথা বলছি, অর্থাৎ ওই সব মানুষের নিফাক যাদেরকে জনসম্মুখে বা বাহ্যিকভাবে মুসলিম মনে হয় কিন্তু তাদের অন্তরে কোনো ইসলাম নেই। এ ধরনের মানুষের যে নিফাক তা হলো বড় নিফাক। ঈমানের মৌলিক বিষয়ের ব্যাপারে তারা মুনাফিক। আমরা ওই নিফাকের কথা বলছি না যা অনেক তুলনামূলক ছোট কিছু বিষয় অনেক মুমিনের মধ্যে থাকে। এখানে নিফাক বলতে আমরা ওই নিফাক বোঝাচ্ছি যা কুফর। এ ধরনের মুনাফিকদের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইযা লাকুল লাযিনা আমানু قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল উপহাসকারী। সূরা আল বাকারা 14। ওই ধরনের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে নিফাক করে। এদের অনেকের মধ্যে হয়তো ছোট নিফাকের বিভিন্ন বৈশিষ্ট্যও থাকতে পারে, যেমন মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা। একইভাবে এই ধরনের মুনাফিকদের অনেকে নিয়াতের ক্ষেত্রে শিরকের পাশাপাশি ইবাদতের খুঁটিনাটির ক্ষেত্রেও শিরক করতে পারে। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়াহুয়া খাদিউহুম ওয়াইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সলাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, তারা লোকেদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে। সূরা আন-নিসা 142। তারা যখন সলাতের জন্য দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় এবং তা মানুষ দেখতে পায়, মানুষের চোখে পড়ে। এরা হলো ওই ধরনের মানুষ যাদের মধ্যে শিরক এবং নিফাকের মিশ্রণ ঘটেছে। তাদের মধ্যে শিরক আছে কিন্তু সেই শিরকের মধ্যে বড় নিফাকের বৈশিষ্ট্যও আছে। এটা হলো নিয়াতের শিরকের ব্যাপারে সাধারণ বক্তব্য। তবে এখানে কিছু বিষয় জানা এবং লক্ষ্য করা প্রয়োজন। যেমন এমন অনেক মুসলিম আছে যারা তাওহীদে বিশ্বাসী, তারা আল্লাহর জন্য কিছু আমল করে থাকে কিন্তু এই আমলের জন্য সে দুনিয়াবী কিছু প্রতিদান বা পুরস্কার আশা করে। সেটা হতে পারে সম্পদ, নিরাপত্তা, সুখ কিংবা সন্তানের আরোগ্য। এটা হলো তার উদ্দেশ্য, সে ইবাদত করছে আল্লাহর জন্য, এটা ঠিক আছে। কিন্তু সে এর মাধ্যমে শুধু আখিরাতের পুরস্কার চায় না, সে দুনিয়াবি কিছুও চায়। এমন ব্যক্তির ক্ষেত্রে হুকুম হলো সে দুনিয়ার জীবনে পুরস্কার এবং সওয়াব পাবে। সে আল্লাহর কাছে দুনিয়ার কিছু চায় যা আখিরাতের পুরস্কারের তুলনায় অতি নগণ্য। এই নগণ্য পুরস্কার তাকে দুনিয়াতে দেয়া হবে। যেহেতু সে আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ইবাদত করেনি তাই সে মুসলিম হিসেবে গণ্য হবে। সে শিরক করেনি, তার ইবাদত সম্পূর্ণভাবেই আল্লাহর জন্য ছিল, কিন্তু আখিরাতের পুরস্কারের বদলে সে দুনিয়ার কিছুও চেয়েছে। সে চেয়েছে দুনিয়াতে তার নেক আমলের পুরো ফল পেতে। আরেক ধরনের মানুষ আছে, এদের অবস্থা আরও খারাপ। এ ধরনের মানুষ ইবাদত করে কিন্তু এর পিছনে উদ্দেশ্য থাকে রিয়া, অর্থাৎ সে দুনিয়াবি কোনো কিছু আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা ইবাদত করে না। সে ইবাদত করে নিজেকে নেককার পরহেজগার মানুষ হিসেবে জাহির করার জন্য। এটি শিরক আল আসগর অর্থাৎ ছোট শিরক। তৃতীয় আরেক ধরনের ব্যক্তি আছে যারা ইবাদত করে সম্পদ আর লাভের জন্য, যেমন তারা কারো জন্য বদলি হজ করে টাকা কামানোর জন্য, অথবা কেউ এক অঞ্চল থেকে গিয়ে আরেক অঞ্চলে বসবাস করে কিন্তু সেটা করে কোনো নারীকে বিয়ে করার জন্য। এই ধরনের লোক দ্বিতীয় শ্রেণীর লোকদের চেয়ে কিছুটা বুদ্ধিমান, কারণ তারা কমপক্ষে এর মাধ্যমে দুনিয়া কামাচ্ছে। তবে দিন শেষে এটিও শিরকে আসগর বা ছোট শিরক। এ ধরনের লোক দুনিয়াতে তাদের কাজের পুরস্কার পেয়ে যাবে। চতুর্থ প্রকার হলো এমন কেউ যে আন্তরিকভাবে আল্লাহর জন্য আমল করে, তার আমলে ত্রুটি থাকে না, কিন্তু তার অবস্থা এমন যে সে বড় শিরকের মধ্যে আছে। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ধরুন কোনো ব্যক্তি মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পুত্র, নাউযু বিল্লাহি মিন যালিক। সে আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকা করে অথবা অন্য কোনো ভালো আমল করে, কিন্তু একই সাথে সে এমন বিশ্বাসও রাখে, এ ব্যক্তি শিরক আকবরের মধ্যে রয়েছে। আরেকটি উদাহরণ হলো ওইসব লোকেরা যারা ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে আর তারপর তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট কোনো নেক আমল করেছে। এরকম ক্ষেত্রে তারা হয়তো দুনিয়ার সম্পদ, সন্তান, খ্যাতি বা সুখী জীবনের মাধ্যমে পুরস্কার পাবে, কিন্তু আখিরাতে তাদের জন্য শাস্তি ছাড়া আর কিছুই থাকবে না। পঞ্চম প্রকার হলো ওই ধরনের মানুষ যারা আখিরাতের জন্য সালাত, জাকাত এবং হজ আদায় করে, কিন্তু পাশাপাশি সে কিছু আমল করে দুনিয়ার জন্য, যেমন সে নিজেকে জাহির করার জন্য কিছু নেক আমল করে। এটিও এক ধরনের ছোট শিরক। এ ব্যক্তির ফয়সালা নির্ভর করবে তার নেক আমল এবং গুনার হিসাবের উপর। গত দর্শে আমরা ছোট এবং বড় শিরকের মধ্যকার পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম, দরকার হলে আমরা তা আবার দেখে নিতে পারি। সহজ ভাষায় এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো যার মধ্যে শিরক আকবর বা বড় শিরক আছে সে তার দিনকে ধ্বংস করে ফেলেছে এবং সে চিরকালের জন্য জাহান্নামে থাকবে। আর একজন মুমিন যখন শিরকে আসগর বা ছোট শিরক করে তখন সেটা নেক আমলকে ধ্বংস করে ফেলে, কিন্তু সে ইসলাম থেকে বের হয়ে যায় না, সে মুমিনই থাকে। অর্থাৎ বড় শিরক মানুষের দিন ধ্বংস করে ফেলে আর ছোট শিরক আমল নষ্ট করে। আরেক প্রকারের শিরক হলো ভালোবাসার শিরক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান্নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে, তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো করে ভালোবাসে, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর। সূরা বাকারা 165। ইবনু জাইদ এই আয়াতের ব্যাপারে বলেছেন, এরা হলো মুশরিকিন যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছিল এবং তাদেরকে আল্লাহর সমান ভালোবেসেছিল। ভালোবাসার বিভিন্ন ধরন হতে পারে, এ বিষয়টি খেয়াল করা জরুরি। মাহাব্বা ওয়াজিবা হলো আবশ্যিক ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা। যা কিছু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন সে সব কিছুই ভালোবাসা, এটি হলো মাহাব্বা ওয়াজিবা। এটি হলো আল্লাহর জন্য পরিপূর্ণ ভালোবাসা যা মুমিনদের মধ্যে থাকা আবশ্যিক। যেমন ধরুন উসুলুস সালাসের লেখক বলেছেন, আল্লাহ শিরক অপছন্দ করেন। এর তাৎপর্য হলো যেহেতু আল্লাহ শিরক অপছন্দ করেন তাই একজন মুমিন হিসেবে আমাকেও তা অপছন্দ করতে হবে এবং তা থেকে দূরে থাকতে হবে। ভালোবাসার দ্বিতীয় প্রকার হলো মাহাব্বাত তাবিয়্যাহ, স্বাভাবিক ভালোবাসা। যেমন ধরুন ক্ষুধার্ত ব্যক্তি খেতে ভালোবাসে, তৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করতে ভালোবাসে, এই ধরনের ভালোবাসা বৈধ। তবে খেয়াল রাখতে হবে এই ধরনের ভালোবাসা যেন ভালোবাসার বস্তুকে মহিমান্বিত করা এবং এর প্রতি বিনয় আবনত হওয়া এবং একে আল্লাহর প্রতি ভালোবাসার সমান বা উপরে স্থান দেওয়ার দিকে না নিয়ে যায়। অর্থাৎ এ ধরনের ভালোবাসা বৈধ কিন্তু সীমার মধ্যে। ভালোবাসার তৃতীয় প্রকার হলো মাহাব্বা রহমা ওয়া ইশফাক, এটা হলো দয়া, সহমর্মিতা এবং সহানুভূতি জাত ভালোবাসা। যেমন সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা ইত্যাদি, এই ধরনের ভালোবাসাও বৈধ। তবে খেয়াল রাখতে হবে তা যেন আল্লাহর প্রতি ভালোবাসার সমান না হয় এবং তার চেয়ে বেশি না হয়। যদি বৈধ ভালোবাসা এমন পর্যায়ে চলে যায় যেটা আল্লাহর প্রতি ভালোবাসার সমান হয়ে গেছে, তার চেয়েও বেশি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কুরআনের এই আয়াত প্রযোজ্য হবে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা
ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين.
বলো, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছ, এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছ, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তার রসুল এবং তার পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা তাওবা 24। ভালোবাসার পরবর্তী পর্যায় হল মাহাব্বা উনস ওয়া উফ। এটি হল সৌহার্দ্য এবং সদ্ভাবের ভালোবাসা, যেমন দুজন মুসলিম ভাই পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, একই সাথে তাদের মধ্যে কিছু যৌথ স্বার্থ বা আগ্রহের জায়গাও আছে, যেমন তারা দুজনেই হয়তো ইলম অর্জনে আগ্রহী, অথবা তারা একসাথে সফর করে, অথবা তারা একসাথে ব্যবসা করে ইত্যাদি। এ ধরনের ভালোবাসাও বৈধ। তাহলে এখন পর্যন্ত আমরা চার ধরনের ভালোবাসার কথা বললাম। প্রথম প্রকারের ভালোবাসা আবশ্যিক, যা প্রত্যেক মুসলিমের মধ্যে থাকতেই হবে। পরের তিন প্রকারের ভালোবাসা বৈধ। এ ধরনের ভালোবাসা থাকাকে শিরক গণ্য করা হয় না, তবে এই ভালোবাসা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। এ ধরনের ভালোবাসা বৈধ যতক্ষণ তা আল্লাহর জন্য ভালোবাসার সমান না হয় অথবা তার চেয়ে বেশি না হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ভালোবাসতেন, তিনি মধু এবং সুগন্ধি ভালোবাসতেন, তিনি তার স্ত্রীদের ভালোবাসতেন, তিনি তার সাহাবীদের ভালোবাসতেন, এবং সাহাবীদের মধ্য থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ভালোবাসার পঞ্চম প্রকার হল মাহাব্বা শিরকিয়াহ, এমন ভালোবাসা যা শিরক, এমন ধরনের ভালোবাসা যা কেবল আল্লাহর জন্য নির্ধারিত। যে ভালোবাসা শুধু আল্লাহর জন্য নির্ধারিত তা যদি অন্য কোনো কিছুর জন্য হয় তাহলে সেটা বড় শিরক হবে, এমন শিরক যা আল্লাহ ক্ষমা করবেন না। এটি হলো এমন ভালোবাসা যার মধ্যে আত্মসমর্পণ, বিনয় আবনত হওয়া, মহিমান্বিত হওয়া, এই বিষয়গুলো লুকিয়ে আছে। এই ধরনের ভালোবাসা ইবাদতের অংশ, এবং এই ধরনের ভালোবাসা এক আল্লাহর জন্য নির্ধারিত। যে এই ধরনের ভালোবাসা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয় সে শিরক করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে, তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো করে ভালোবাসে, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর। সূরা আল বাকারা 165। সংক্ষেপে বলা যায়, মাহাব্বা শিরকিয়া হলো এমন ভালোবাসা যা পূর্ণ আনুগত্য, সমর্পণ, আন্তরিকতা, কুরবানি দাবি করে। এটি হলো ওই ধরনের ভালোবাসা যা কেবল আল্লাহর জন্য নির্ধারিত। মক্কার মুশরিকরা তাদের উপাসিত মূর্তিগুলোর প্রতি এই ধরনের ভালোবাসা রাখত।